exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, শুরু হয়ে গেল কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন। আর শুরুতে রয়েছে কুয়াশা এক্স ফাইল। আজকে কুয়াশা এক্স ফাইলস এ শুনবেন শেফালী হত্যাকাণ্ড। আসুন তাহলে শুনি কুয়াশা এক্স ফাইলস এ শেফালী হত্যাকাণ্ড, তারপর আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকবেন, আপনি আছেন এবিসি রেডিও FM 89.2 তে শারমিনের সঙ্গে। আর চলছে এক্স ফাইলস। কুয়াশা
এক্স ফাইলস।
গ্রামের নাম হলুদিয়া। বাংলাদেশের আর 10টা সাধারণ গ্রাম যেমন হয়, তেমনি সাধারণ একটা গ্রাম, বলতে গেলে অজো পাড়াগা। তেমন কোনো সুযোগ সুবিধা নেই। আর যে সময়ের কথাটা বলছি তা আজ থেকে অনেক আগের। ঘটনাটি 80-এর দশকের কিংবা তারও কিছু আগের হতে পারে। হলুদিয়া গ্রামে তেমন একটা শিক্ষিত মানুষ নেই এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অনেক অভাবী। তারা অনেক কষ্ট করে তাদের সংসার চালায়। তার মধ্যে বেশিরভাগ লোকই কৃষি কাজ করে কিংবা অন্যের জমিতে কাজ করে। এই গ্রামের লোক ছিল খালেক। খালেকের বউয়ের নাম হল শাহেদা। তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু খালেকের স্বভাব ভালো ছিল না। সে তার বউয়ের সাথে প্রায় ঝগড়া করত, কোনো কারণ ছাড়াই ঝগড়া শুরু করত। কথায় কথায় গায়ে হাত তোলা ছিল খালেকের অন্যতম কাজ। কোনো দোষ না থাকলেও প্রতিদিন কিছু না কিছু নিয়ে সে শাহেদার উপর অত্যাচার চালাত। হয়তো কখনো ভাত দিতে একটু দেরি হলো, অমনি শুরু হতো বকাবকি আর মারধর। খালেকের অভ্যাস খুব একটা ভালো ছিল না। সঙ্গী সাথী নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো, বাইরে গিয়ে মদ গাঁজা খেয়ে টাকা উড়ানো ছিল তার অভ্যাস। আর বউ শাহেদা যদি কখনো এসব নিয়ে কোনো প্রশ্ন করত, তাহলে তাকে সহ্য করতে হতো চরম অমানবিক অত্যাচার। একদিন ভাত রান্না হতে দেরি হওয়ায় খালেক ভীষণ অত্যাচার করে শাহেদাকে। অনেক বেশি মার খেয়ে অসুস্থ হয়ে যায় শাহেদা। এটা নিয়ে একবারের জন্য মন খারাপ লাগে না খালেকের। আসলে খালেকের তখন নজর পড়েছিল শেফালী নামের এক সুন্দরী মেয়ের উপর। শেফালী ওই গ্রামেরই মেয়ে। খালেক ছিল শেফালীর চেয়ে বয়সে অনেক বড়। শেফালী 16-17 বছর বয়সের এক কিশোরী মেয়ে। গ্রামের মেয়েদের মতো ছিল না শেফালী। অন্য আর সব গ্রামের মেয়েদের চেয়ে বেশ আকর্ষণীয় ছিল শেফালী। বিশেষ করে সে দেখতে ছিল অপরূপ সুন্দরী। খালেকের সাথে শেফালীর আগে কোনো চেনা জানা ছিল না। একই গ্রামে দুজনের বাড়ি, শুধু এটুকুই। মাঝে মাঝে রাস্তায় কোথাও যাওয়া আসার সময় দেখা হতো খালেকের সাথে শেফালীর। আবার কখনো কখনো দেখা হলো পানি আনতে গেলে। শেফালীদের বাড়ির সামনে ছিল এক বিশাল দিঘি। সেই দিঘির এক পাশে ছিল শেফালীর বাড়ি আর অন্য পাশে ছিল খালেকের বাড়ি। দিঘিতে আসা যাওয়ার সময় খালেক আর শেফালীর দেখা হতো বেশিরভাগ সময়। শেফালী কখনো নিজ থেকে গিয়ে খালেকের সাথে কথা বলেনি, কিন্তু তাতে কি, খালেক প্রায় বিভিন্ন ছুতো ধরে শেফালীর সাথে কথা বলার চেষ্টা করত। এটা সেটা অপ্রয়োজনীয় কথা জিজ্ঞেস করতো তাকে। এছাড়া প্রায় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতো খালেক, এবং সেটা ছিল খুবই অসভ্য একটা দৃষ্টি। শেফালীর একদম ভালো লাগত না। মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগতো শেফালী, কিন্তু সে কিছু বলতে পারত না। শেফালীর বারবার মনে হতো লোকটা কেমন যেন, অনুজ্জ্বল এক জোড়া চোখ এবং ভাঙা চেহারার আড়ালে কি যেন একটা খারাপ কিছু লুকিয়ে আছে। চট করে এসব শেফালী বুঝতে পারত না। একে তো অল্প বয়স, তার উপর আবার বুদ্ধি অনেক কম। বেশি বুদ্ধি অল্প বয়স্ক কিশোরী মেয়েটার ছিল না। শেফালীর মনে মনে অনেক ভয় হতো। সে নানাভাবে খালেককে এড়িয়ে চলার চেষ্টা করত। খালেক কোনো কিছু জিজ্ঞেস করলে যত তাড়াতাড়ি উত্তর দেয়া যায় ঠিক তত তাড়াতাড়ি উত্তর দিয়ে বাড়ির দিকে দ্রুত চলে যেত শেফালী। তাও বিভিন্নভাবে খালেক শেফালীর পিছে লেগে থাকল। শেফালী বিরক্ত হচ্ছে বুঝতে পেরে খালেক আরো উৎসাহ পেতে লাগল। প্রথমে সে অনেকভাবে অনেক ইঙ্গিত দিয়ে শেফালীকে তার মনের কথা বোঝানোর চেষ্টা করতে লাগলো। নানা ছল চাতুরির মাধ্যমে সে বারবার কথা বলতে আসত, তবে এতে কোনো কাজই হল না। আর থাকতে না পেরে একদিন খালেক সরাসরি শেফালীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল। খালেকের মুখে এমন কথা শুনে শেফালীর মাথা ঘুরিয়ে উঠল। বলে কি লোকটা, এটা কেমন করে হয়? একে তো লোকটা বিবাহিত, তার নিজের সংসার আছে, বউ আছে, সে অন্যের সংসার ভাঙবে কিভাবে? শেফালী সরাসরি লোকটার প্রস্তাব নাকচ করে দিল, কিন্তু তাতে তেমন কাজ হল না। শেফালীকে জোর করতে লাগলো খালেক। কোনোভাবে খালেককে এড়িয়ে বাড়িতে চলে আসে শেফালী। তারপর অঝরে কাঁদতে থাকে। সেদিন দুপুরে খেতে বসেও এসব নিয়ে চিন্তা করছিল শেফালি। তার মাথায় ঘুরতে লাগলো খালেকের বলা নানান কথা। খেতে না পেরে ভাত নাড়াচাড়া করে উঠে গেল সে। কেমন যেন গা গুলিয়ে উঠল তার সব কথা মনে করে। তারপর বারান্দায় গিয়ে গড় গড় করে বমি করতে লাগলো। মেয়ের এই অবস্থা দেখে শেফালির মা সুফিয়া খাতুন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। শেফালি যতবার একা থাকে ততবার খালেকের কথা তার মনে পড়তে লাগলো। খালেকের সব কথা সে মাথা থেকে বের করতে চাইল, কিন্তু না, কেন যেন ভুলতে পারছে না সে। শেফালির একটাই প্রশ্ন, কেন এই লোকটা তার পেছনে পড়ে আছে, কি চায় সে? তার বউ আছে, ঘর সংসার আছে, তাহলে কেন সে শেফালিকে বিয়ে করার কথা বলল? না, শেফালি কিছুতেই তার কথা শুনতে পারবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়, এটা যে মারাত্মক অন্যায়। খালেক তবুও শেফালির আশা ছাড়ল না। সে বার বার শেফালির কাছে তার মনের কথা প্রকাশ করে যেতেই লাগলো। তার নিজের সংসারে কি হবে খালেকে তা নিয়ে কিছুই যেন যায় আসে না। এই সব বিবেচনা বোধের বিষয় তার কাছে ছিল শুধুই ফালতু কথা। সে শেফালির কাছে কসম কেটে বলল যে সে তার প্রথম স্ত্রী শাহেদাকে তালাক দিয়ে দিবে। এদিকে শেফালিও ধীরে ধীরে কেমন যেন দুর্বল হয়ে যেতে লাগলো খালেকের প্রতি। ভালোবাসার মিষ্টি কথার জালে একসময় সেও জড়িয়ে পড়তে লাগলো। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে আর সুন্দর সংসারের লোভ দেখিয়ে শেফালিকে রাজি করানোর পরিকল্পনা অনেকটাই সহজ হয়ে গেল খালেকের জন্য। কিন্তু সমস্যা ছিল একটাই, খালেকের প্রথম বউ শাহেদা, সে তো সহজে ছেড়ে দেবে না। তাকে তালাক দিতে হলে দেনমোহরের টাকা তো দিতেই হবে, তা না দিলে তো শাহেদা ঝামেলা করবেই, মামলাও করতে পারে। কিন্তু তখন আবার খালেকের হাতে টাকা পয়সাও ছিল না। এসব ভেবেই মনে মনে খুব চিন্তিত হয়ে পড়ল খালেক। কি করবে এখন সে, কি করা যায় শাহেদাকে নিয়ে? খালেক ভাবতে থাকে, কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। খালেক ভেবেছিল অত্যাচার করলে হয়তো শাহেদা এমনিই চলে যাবে, কিন্তু না, শাহেদা বুঝতে পেরে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে সে খালেককে জেলের ভাত খাইয়ে ছাড়বে। এবার যেন খালেক বেশ সমস্যায় পড়ে গেল। একে তো হাতে টাকা নেই, তারপর শেফালিকে বিয়ে করার খরচাও আছে, সব মিলিয়ে প্রায় 1200 টাকা তার দরকার। কিন্তু এত টাকা সে কোথায় পাবে? গ্রামের কেউ তাকে এক পয়সাও টাকা ধার দেবে না, কারণ খালেকের স্বভাব সবাই জানত। এক সময় লম্পট চরিত্রের খালেক ঠিক করল যে সে শেফালির কাছেই টাকা ধার চাইবে। সেদিন বিকেলে সেই দিঘির পারে আবারও শেফালির সাথে দেখা হলো খালেকের। প্রথমে টাকার পরিমাণ শুনে শেফালি চমকে উঠলেও এক পর্যায়ে সে খালেকের লোভনীয় কথায় ভুলে টাকা এনে দেবে বলে জানায়। শেফালি টাকা এনে দেওয়ার পরেই খালেক তার স্ত্রী শাহেদাকে টাকা দিল। শাহেদা প্রথমে মামলা করলেও পরে খালেক তাকে ভয় দেখিয়ে এবং টাকা দিয়ে মামলা তুলে নিতে বাধ্য করল। তারপর শাহেদা তার বাপের বাড়িতে চলে গেল। অবশেষে খালেক তার এতদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারল। শেফালির কাছ থেকে ধান নেওয়া টাকা দিয়ে সব খরচ করে সে শেফালিকে বিয়ে করে ঘরে তুলল। শেফালির বাবা মা প্রথমে এই বিয়েতে একদমই রাজি ছিল না, কিন্তু পরে মেয়ের কলঙ্কের কথা ভেবে রাজি হয়ে যায় এবং মেয়েকে খালেকের সাথে বিয়ে দেয়। মনে রাখতে হবে যে গ্রামীণ সমাজে মেয়ের বাবা মার অবস্থান অনেকটাই নড়বড়ে থাকে। কন্যা দায়গ্রস্ত বাবা মায়েরা একটা বিয়ে দিতে পারলেই নিজেদের ভাগ্যবান মনে করে। আবার সেখানে শেফালিকে বিয়ে দিতে কোনো যৌতুকও দিতে হচ্ছে না। যে টাকাটা খালেক ধার নিয়েছে তা সে বলেছে বিয়ের পরপরই ফেরত দিয়ে দেবে, সে এই ব্যাপার নিয়ে প্রতিজ্ঞাও করেছে। তাই শেফালির বাবা আমার খুব একটা বেশি আপত্তি করতে পারলেন না। শুরু হলো খালেক আর শেফালির নতুন জীবন, নতুন সংসার। কিন্তু শেফালি জানত না বাস্তবতা প্রেমের মতো রঙিন নয়। জানলেও তার সহজ সরল মন তা মেনে নিতে যায়নি। কিন্তু স্বপ্নের মধ্যে পাখায় ভর করে উঠতে পারলেও বাস্তবে মানুষ কখনোই উঠতে পারে না। শেফালি যেমনটা ভেবেছিল, যত স্বপ্ন দেখেছিল তার কিছুই যে সত্যি নয় এটা সে ধীরে ধীরে বুঝতে শুরু করল। কথায় আছে না, স্বভাব যায় না মরলে, মানুষের চরিত্র সহজে বদলায় না। দুর্বৃত্তের কাছ থেকে ভালোবাসা আশা করাই বৃথা। যেখানে অভাব বাস করে সেখানে ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়। শেফালির পাওনা টাকার কথা উঠতে না উঠতেই খালেকের ভালোবাসাও যেন শেষ হয়ে গেল। পাওনা টাকা দেওয়ার কথা যেন খালেক ভুলেই গেল, এমনকি যখন তখন সে শেফালির সাথে খারাপ ব্যবহার করতেও শুরু করল। একদিন খালেককে দুপুরে খেতে দিয়ে শেফালি তার পাওনা টাকার কথা তুলল। টাকার কথা শুনে খালেক প্রচন্ড রেগে গেল, খাবারের প্লেট লাথি দিয়ে উঠে পড়ল সে। এভাবেই দিন যেতে লাগলো। খালেক আর আগের মতো নেই, অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে তার আচরণে। যে প্রেমের জন্য শেফালি খালেককে বিয়ে করেছিল তার নামগন্ধ আর খালেকের আচরণে দেখা যায় না। খালেক প্রায় সারাদিনই বাইরে থাকে, কি যে করে এত বাইরে তা শেফালি বুঝতে পারে না। যত সব খারাপ লোকদের সাথে চলাফেরা করে, তবে টাকা যে ইনকাম করছে তা শেফালি একটু একটু বুঝতে পারে। যেদিন খালেকের হাতে কিছু টাকা আসে সেদিন সে খুব খোশ মেজাজে থাকে, আর শেফালি টাকার কথা চাইতে গেলে খালেক খুব রেগে যায় দেখে শেফালি চিন্তা করে যে সে আর টাকার কথা বলবে না তার স্বামীকে। কিন্তু শেফালি বুঝতে পারে বেশ কিছুদিন ধরে খালেক তাকে এড়িয়ে চলছে, চোখে মুখে অন্ধকার দেখে সে, কোথাও কোনো আলো নেই, কিচ্ছু নেই। মনের দুঃখ প্রকাশ করতে পারত না, তাই নিজের মনের মধ্যেই রেখে দিত সে। এমনি এক রাতে ঘুমিয়েছিল শেফালি, আর ঠিক তখনই কেউ যেন তার নাম ধরে ডাকল। অজানা ভয়ে তার বুক কাঁপতে লাগল। দরজা খুলে বাইরে আসতেই অন্ধকার থেকে একটি লোক বের হয়ে আসলো। তারপর কি হয়, কি কথা হয়েছিল ওই লোকটার সাথে শেফালি?
X-Files.
চারজন লোক মিলে শেফালিকে নিয়ে যায় বকুলতলায়। তারপর শেফালির মুখ বেঁধে ফেলে। চারিদিকে ভীষণ অন্ধকার, পাখি কিংবা শিয়ালের ডাক পর্যন্ত নেই। শেফালি বেগম এই অন্ধকার রাতে পাষণ্ড চারজন নরপিশাচের হাতে খুন হয় খুব নির্মম ভাবে। গ্রামের লোকজন চার পাঁচ দিন পর শেফালি বেগমের লাশ পড়ে থাকতে দেখে বকুলতলার গর্তের কাদার ভেতরে। হলুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম পলাশডাঙ্গা থানায় এক লিখিত এজাহার দিয়ে জানান যে তার হলুদিয়া গ্রামের পূর্ব দক্ষিণ দিকের ফাঁকা মাঠের খাদের মধ্যে বকুলতলায় এক অজ্ঞাত মহিলার লাশ পড়ে আছে। ওই গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুল খালেকের স্ত্রী গত চার দিন ধরে নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে পারে। খালেকের কাছে কি জিজ্ঞাসাবাদ করলে সে তার স্ত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারটা জানতে পারে। খালেককে লাশের কাছে এনে দেখালে লাশটি তার স্ত্রীর বলে শনাক্ত করে খালেক। গত বৃহস্পতিবার তার স্ত্রী নিখোঁজ হওয়ার কথাও সে জানায়। কিভাবে মৃত্যু ঘটেছে তার ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি। চেয়ারম্যানের এইরকম লিখিত এজাহারের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা হয় এবং এই মামলার দায়িত্ব পান দারোগা রফিকুল ইসলাম। এরপর সেই মামলার তদন্ত করার জন্য দারোগা রফিকুল ইসলাম হলুদিয়া গ্রাম ঘটনাস্থলে যান। সেখানে শেফালির স্বামী খালেক সহ গ্রামের আরো লোকের সামনেই কাদা থেকে শেফালির লাশ তোলা হয়। তখন সবাই দেখতে পায় যে লাশের গলায় দড়ি বাঁধা। আব্দুল খালেক সবার সামনে তার স্ত্রী শেফালি বেগমের লাশ শনাক্ত করে। উৎসুক মানুষ ভিড় করে লাশ দেখতে থাকে। সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে হলো এই খুন? কে শেফালির মতো এত ভালো ও সুন্দর মেয়েটিকে এরকম নির্মম ভাবে হত্যা করলো? লাশ উদ্ধারের সময় খালেকের সাথে কথা বলেন দারোগা রফিকুল ইসলাম। জানতে চান ঠিক কবে শেফালি নিখোঁজ হয়েছিল। তিনি আরো জানতে চান শেফালি নিখোঁজ হওয়ার পরেও কেন থানায় তার নিখোঁজ হওয়ার ব্যাপারটি জানানো হয়নি। তখন খালেক জানায় শেফালির চরিত্র ভালো ছিল না, সে এর আগেও একবার নাকি অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছিল, তাই এবারও তেমন করেছে বলে ধরে নিয়েছিল খালেক। তাই রাগ করেই আশিক থানায় গিয়ে কিছু জানায়নি। খালেকের কথা কেন যেন কারো বিশ্বাস হল না। ওইখানে উপস্থিত থাকা চেয়ারম্যান সহ বাকি সবাই খুব সন্দেহ প্রকাশ করতে শুরু করল। মৃত্যু ঠিক কি কারণে হয়েছে তা উদ্ঘাটনের জন্য লাশ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়। লাশ যেখানে পাওয়া যায় তার ঠিক পাশের জমি থেকে কিছু আনামত পুলিশ উদ্ধার করে। এরপর দারোগা রফিকুল ইসলাম শুরু করেন তদন্ত। তদন্ত করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন কিছু তথ্য। তারপর দেরি না করে তিনি গ্রেফতার করেন ওই গ্রামেরই শব্দর আলীর ছেলে করিমকে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করে এবং আরো জানায় যে তারা চারজন এই খুনের সাথে জড়িত ছিল। সে নিজে, রহিম আলী, নাসির এবং শেফালির স্বামী আব্দুল খালেক। আব্দুল খালেকের কথা অনুযায়ী তারা পরামর্শ করে এবং শেফালিকে ভারতে নিয়ে সিনেমা দেখার কথা বলে ঘর থেকে বের করে নিয়ে আসে। তারা জানায় যে আব্দুল খালেক তাদের সঙ্গে তাকে যেতে বলেছে। এরপর তারা চারজন মিলে শেফালি বেগমকে খুন করে। খুন করার কারণ হিসেবে করিম জানায় শেফালির সাথে বিয়ে হবার সময় খালেককে শেফালি 1200 টাকা ধার দিয়েছিল প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। পরে টাকা ফেরত চাইলে খালেকের মাথায় চিন্তা চেপে বসে। সে বারবার টাকার কথা এড়িয়ে যেতে থাকে, কিন্তু কিছুদিন পর পর শেফালির মুখে টাকার কথা শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় আব্দুল খালেক। ঠিক তখনই তার মাথায় কুবুদ্ধি ঢুকে যায়, যেভাবেই হোক শেফালির মুখটাকে বন্ধ করতেই হবে। তারপর থেকে সে শেফালিকে মেরে ফেলা ষড়যন্ত্র করতে থাকে। তার পরিকল্পনার ভিত্তিতে সেই রাতে করিম শেফালিকে ঘর থেকে বের করে আনে। এত রাতে ঘর থেকে না আসতে চাইলে করিম জানায় যে একটা বিপদ হয়েছে, সে কারণে খালেক আসতে পারবে না, কিন্তু খালেক তাকে নিয়ে ভারতে যাবে, গিয়ে তাকে সেখানে সিনেমা দেখাবে, তাই খালেক তাকে ডেকে পাঠিয়েছে। স্বামীর কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে করিমের সাথে ঘর থেকে বের হয়ে যায় শেফালি। করিম শেফালিকে নিয়ে তার সাথে করে বকুলতলায় যায়। বকুলতলে নিয়ে যাওয়ার পরপরই নির্মম ভাবে খুন করা হয় শেফালিকে এবং লাশ গুম করার জন্য বকুলতলার পাশের খাদে লুকিয়ে রাখে। তদন্তকারী কর্মকর্তা এরপর ডাক্তারের শরণাপন্ন হয়। ময়নাতদন্তকারী ডাক্তারের অভিমত ছিল যে বর্ণিত জখম আর শ্বাসরুদ্ধ করার ফলেই মৃত্যু ঘটেছে শেফালি বেগমের, এবং যে অত্যাচার মৃত্যুর আগেই করা হয় এবং এটি একটি জঘন্য নরহত্যা। এসব থেকে বোঝা যায় যে আসামি করিমের দেয়া জবানবন্দিতে স্পষ্ট বোঝা যায় যে সে সত্যিই বলেছে। আসামি করিম, খালেক, রহিম আলী এবং নাসির পরিকল্পিতভাবে শেফালিকে হত্যা করেছে, আর হত্যার সময়টা ছিল রাত একটা কি দেড়টা। এরপর দারোগা রফিকুল ইসলাম নিজে বাদী হয়ে ওই আসামিদের বিরুদ্ধে মামলার এজাহার দেন। এর ভিত্তিতে মামলাটি রুজু হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তিনি নিজেই মামলাটি তদন্ত করেন। তদন্তের শেষ পর্যায়ে তার বদলি হয়ে যাওয়ার কারণে মামলাটির তদন্তের ভার পড়ে দারোগা হালিম চৌধুরীর উপর। তিনি কাগজপত্র পর্যালোচনা করে আসামি খালেক, করিম, রহিম ও নাসিরের বিরুদ্ধে দণ্ডবিধি 302, 34 এবং 201 ধারা মতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে দায়রা জজ আদালতে মামলার বিচার কাজ শুরু হয়। আসামি খালেক গ্রেফতার হওয়ার পর পলাশডাঙ্গা থানার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব সাইদ আহমেদের কাছে 164 ধারা মতে স্বীকারোক্তি প্রদান করেন এবং এই হত্যাকাণ্ডের সাথে তার নিজের ও বাকি তিনজনের জড়িত থাকার কথা স্বীকার করেন। 164 ধারার অর্থ হচ্ছে কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বজ্ঞানে নিজ ইচ্ছায় জবানবন্দি দেয়া। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে তাদের পরে শোনানো হয়। তারা আবারও নিজেদের নির্দোষ বলে দাবি করে বিচার প্রার্থনা করে। নিয়ম অনুযায়ী আসামিদের বিচার শুরু হয়। এই মামলায় সাক্ষী ছিল মোট 9 জন। জেরা শুরু হলে বিভিন্ন সাক্ষীরা মোটামুটি একই রকমের বক্তব্য দেয়। প্রশ্নের উত্তরের সময় ধীরে ধীরে বেরিয়ে আসে আসল ঘটনার বর্ণনা, জানা যায় অনেক বিস্তারিত তথ্য। আসলে কি ঘটেছিল সে রাতে? মানুষ যখন কোনো অপরাধ করার কথা চিন্তা করে, সাথে সাথে সে তখন পাপের এক অদৃশ্য শেকলে বন্দি হয়ে যায়। শয়তান তখন তার পেছন ছাড়ে না সে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত। শেফালির সাথে সে ঝগড়ার পর কয়েকদিন ধরে খালেকের মাথায় এক চিন্তা জমাট বাঁধতে থাকে এবং সে কোনোভাবেই সে 1200 টাকা শেফালিকে ফেরত দেবে না সেই ভাবনাই তার মাথায় ঘুরতে থাকে। মাত্র 1200 টাকার জন্য সে তার স্ত্রী শেফালিকে হত্যা করার পরিকল্পনা করে ফেলে। এই পরিকল্পনাটি সারাক্ষণ তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। সে তার 3 সহকারী করিম, রহিম আলী আর নাসির আলীকে সব খুলে বলে। এই 3 নরপিশাচের আগে থেকেই নজর ছিল শেফালির উপর, তাই তারা কিছুটা সেই কারণেই খালেকের কথায় রাজি হয়ে যায়। এই হত্যাকাণ্ড সম্পর্কে করিম যে জবানবন্দি দেয় তা থেকে জানা যায় শেফালি হত্যার আগের দিন অর্থাৎ বুধবার বিকেলে খালেক করিমের বাড়ি গিয়ে তাকে প্রথমে হলুদিয়া বাজারে নিয়ে আসে এবং বাজার করে খালেকের বাড়ির পাশের পুকুর পাড়ে যায় এবং সেখানে বসেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। তারা ভাত খেয়ে সে আর করিম তার বারান্দায় শুয়ে থাকে। খালেক করিমকে বলে রাতের বেলা শেফালিকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা বলে রাস্তার পাশে নিয়ে যেতে। সেই অনুযায়ী রাত 12:00 কি 1:00 দিকে করিম শেফালিকে বাড়ির বাইরে নিয়ে আসে। করিম সেখানে আরো জানায় যে খালেক তাকে ডাকছে। সেই কথা শুনেই মূলত শেফালি বাড়ি থেকে বেরিয়ে আসে। শেফালিকে নিয়ে করিম পাকা রাস্তায় উঠে আমবাগানের কাছে আসলে আসামি রহিম আলী গামছা দিয়ে শেফালির মুখ বেঁধে ফেলে। তারপর 4 জন মিলে শেফালিকে নিয়ে যায় বকুলতলায়। তারপর সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করার পর শেফালির গলায় দড়ি বেঁধে 2 দিক দিয়ে রহিম আলী এবং নাসির আলী টান দেয়। তখন শেফালি মাটিতে পড়ে যায়। তারপর তার হাত চেপে ধরা হয় আর খালেক চেপে ধরে তার পা। এর কয়েক মিনিটের মধ্যেই মারা যায় শেফালি। তারপর তারা সবাই শেফালির লাশ নিচে কাদার মধ্যে ফেলে দিয়ে চলে যায়। কিছুদিন আগে যে মানুষটা শেফালিকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা পুকুর পাড়ে বসে থাকত, আজ সেই মানুষটি শেফালির জীবন কেড়ে নিতে হিংস্র মানুষ খেকো বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রেমিকা স্ত্রীর করুণ অনুনয় বিনয় তার মনে এতটুকু ভালোবাসা জাগাতে পারল না। অথচ খালেকই কয়েকদিন আগেও শেফালিকে কথা দিয়েছিল স্ত্রী তাকে ছেড়ে সে কখনো যাবে না, একমাত্র তাকেই সে ভালোবাসবে সারা জীবন। শেফালি খালেকের সাথে খর করতে এসে বুঝতে পেরেছিল যে সে এক প্রতারকের নিপুণ ফাঁদে পা দিয়েছে। যে হাত ধরে সে খালেকের সংসারে এসেছিল ঠিক সেই হাতই এখন খুব সহজেই তাকে মারার জন্য উঠে যায়। তবুও শেফালি বেগমের যন্ত্রণা বুকি নিয়েই জীবন কাটিয়ে দিতে চেয়েছিল খালেকের সঙ্গে, চেয়েছিল সংসার করতে, কিন্তু সেটুকুও সে পেল না। কৃষ্ণপক্ষের রাতে সে খুন হল চারজন নরপিশাচের হাতে। আসামিপক্ষের উকিল কেসটা অন্যদিকে ঘোরানোর অনেক চেষ্টা করেছিল। বাদী পক্ষের দিকে অভিযোগও তোলা হয় যে আসামিদের মারধর করে জোর জবরদস্তি করে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। মামলা চলার সময় বারবারই আসামিদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা হয়। তদন্ত ঠিকভাবে হয়নি বলেও আসামি পক্ষ থেকে বলা হয়। বাদী পক্ষের চার নম্বর সাক্ষী ফরিদ আলী জানান যে তিনি নীলমণি বাজারের একজন ব্যবসায়ী। ঘটনার দিন তিনি শুনতে পান হলদিয়া গ্রামের মাঠের বকুলতলার গর্তের মধ্যে একটা মেয়ে মানুষের লাশ পড়ে আছে। তিনিই নিজে এই খবর আশেপাশে ছড়িয়ে দেন। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে শাড়ি, চুড়ি আর সিগারেটের কিছু অংশ পায়, আর লাশটাও পাওয়া যায় উলঙ্গ অবস্থায়। এতেই ধারণা করা যায় যে মেয়েটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। কিন্তু এ প্রসঙ্গ পরে আর আসেনি। একটা জিনিস মনে রাখতে হবে যে এই ঘটনা যে আমলে ঘটেছিল সে আমলে প্রযুক্তি তেমন উন্নত ছিল না, আর যে জায়গার কথা বলা হয়েছিল সে জায়গাটা আজও অজপাড়াগা, আর বেশ কিছুদিন কেটে যাওয়াতে বেশ কিছু আলামতও নষ্ট হয়ে গিয়েছিল বলে ধারণা করা যায়। সবকিছুই করিমের দেওয়া জবানবন্দির সাথে মিলেও যায়, কিন্তু ময়নাতদন্ত করার সময় লাশের অবস্থা ভালো ছিল না। কিন্তু ময়নাতদন্ত করে ডাক্তার জানায় তার গলা ও ঘাড়ের আশেপাশে দড়ির দাগ পাওয়া গেছে। বাদীপক্ষের দ্বিতীয় সাক্ষী জানায় যে খালেকের কাছে শেফালি 1200 টাকা পায়, যা শেফালি তাকে প্রথম স্ত্রীর দেনমোহর মেটানোর জন্য দিয়েছিল। সব শুনে বিজ্ঞ বিচারক সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুঝতে পেরেছিলেন যে আসামি আব্দুল খালেকই খুনের মূল পরিকল্পনাকারী এবং খুনি। জজ সাহেব রায় ঘোষণার আগেই সবাই একবারকে দেখে নিলেন, তারপর রায় পড়তে শুরু করলেন। রায় গুরুত্বপূর্ণ অংশ পড়ে তারপর আদেশের অংশ পড়তে শুরু করেন। বিচারে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করা হল। শেফালির লাশ গুম করার অভিযোগে আরো 5 বছরের জেল দেওয়া হল। রায় শুনে আসামিরা হাউমাউ করে কাঁদতে লাগল, আর শেফালির বাবা মার চোখ থেকে মেয়ে হারানোর শোকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এতক্ষণ ধরে কুয়াশা এক্স ফাইলসে শুনলেন শেফালি হত্যাকাণ্ডের কাহিনী, আর এখন সময় হয়ে গেছে কুয়াশার মূল কাহিনীতে যাওয়ার। আজকের কুয়াশার কাহিনী লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি, আর এখন শুনবেন গল্পের বা কাহিনীর প্রথম পর্ব। তারপরে আবারও ফিরছি, আমি শারমিন আছি আপনার সাথে কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম।
হ্যালো রাফি আপু।
আরে মাহি, কি অবস্থা তোর?
এই তো, কই তুমি?
আমি তো একটু বাড়িতে আসছি রে।
ও, বাসায় ফিরবা কবে?
ফিরবো 2-1 দিনের মধ্যে, তোর তো পরীক্ষা শেষ তাই না?
হ্যাঁ, পরীক্ষা শেষ হলো কালকে, ভাবতেছিলাম যাবো তোমার ওখানে।
হ্যাঁ, তুই চলে আয় না, বাসায় শাড়িটা তো আছে, আমি চলে আসবো 2-1 দিনের মধ্যেই।
আচ্ছা, আমি সন্ধ্যা ট্রেনে আসছি তাহলে।
ও, তুই একা আসছিস?
না, কৌশিকও যাবে আমার সাথে।
আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা তুই আয়, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস।
আচ্ছা, তুমি তাড়াতাড়ি চলে আসো, একসাথে ব্যাপক আড্ডা হবে, পরীক্ষার প্রেশার একবারে প্রেশার কুকার হয়ে গেছি।
আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, বাই।
বাই। সবসময় লেট করতেই হবে তোমার।
তুমি কি চাও? তুমি চাও আমি চেঞ্জ হয়ে যাই? চেঞ্জ হলে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাব।
তা সেই চেঞ্জটা পজিটিভ নাকি নেগেটিভ?
দুটোই হতে পারে, পজিটিভ হলে তো হলোই। আচ্ছা ধরো যদি নেগেটিভ হয়?
গুলি করে মেরে ফেলবো। এখন চলো, ট্রেন চলে আসছে মনে হয়।
চলো।
মাহি সবে মাত্র ভার্সিটিতে উঠেছে, উড়ন্ত দুরন্ত পাখির মতো উড়ে বেড়ানো মাহির অভ্যাস বটে, তবে তাকে দেখলে বোঝা যায় না, একেবারে সাদা পায়রার মতো মাহি। কৌশিককে সে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু মাহির অতীত মাহিকে দাঁড়িয়ে বেড়ায়। নিজের সম্পর্ককে কোনো পরিণতি দেওয়ার সাহস মাহির নেই, কিন্তু সে জানে কৌশিক তাকে ভালোবাসে, তারা দুজনের কেউই কাগজে কলমে বিয়ে করার ব্যাপারটাকে বিশ্বাস করে না। তারা জানে তারা একে অপরকে ভালোবাসে, তাই নিজের জগতে তারা অনেক সুখী। মায়ের সমস্ত পৃথিবীতে পরিবার বলতে কৌশিক আর কৌশিকের আশেপাশের মানুষেরা, তাই ছুটি পেলেই মাহি ময়মনসিংহ চলে আসে। কৌশিকের অনেকটা সময় কাটে ময়মনসিংহে। ময়মনসিংহে কৌশিকের একটা সার্কেল আছে ভালো। মাসের অর্ধেক সময় কৌশিক ময়মনসিংহে চলে যায়। রাফিয়া কৌশিকের ময়মনসিংহের সার্কেলের একজন, মাহি ওখানে গেলে ওদের বাসায় থাকে। রাফিয়া ময়মনসিংহে পড়াশোনা করে, ওখানে একটা বাসা নিয়ে থাকে। রাফিয়ার রুমমেট সারিকা, তাদের বাসাটা মাহির সেকেন্ড হোম বলা যায়। ট্রেন এসে থামলো অনেক রাতে, মাহি আর কৌশিক সোজা চলে আসলো রাফিয়ার বাসায়।
আরে মাহি, এসো এসো, ফোন করলে না যে।
আরে হঠাৎ করে আসা হলো, রাফিয়াপুর কাছে ফোন করেছিলাম, ঘুমায় পড়ছি
না? না, মাথাটা একটু ধরেছিল। আচ্ছা আসো, কৌশিক ভাইও এসেছেন নাকি?
হ্যাঁ আসছে তো, নিচে দোকান থেকে কয়েল আনতে বলছি। আমি জানি রাফিয়াপুর ঘরে কয়েলটা কখনোই ঠিক সময় মতো পাওয়া যায় না।
ঠিক আছে, এসো এসো, ভেতরে এসো। তারপর খেয়ে এসেছো তোমরা?
হ্যাঁ, ওই ট্রেনে।
থাক, বুঝে গেছি, ডিম আছে, আমি ভুনা করে ফেলি।
হ্যাঁ চলো, আমি যাচ্ছি।
কৌশিক ভাই এসছে মনে হয়, তুমি দরজাটা খোলো, হাত মুখ ধুয়ে নাও, পরীক্ষা দিয়ে আসছো এখন, একটু রেস্ট নাও, আমি সব করছি।
এত রাতে তোমাকে কষ্ট দিলাম?
কেন, রাফিয়া থাকলে করতো না মনে হয়। যাও দরজাটা খোলো গিয়ে।
মাহি, আমার না এই ঘরটাতে কেমন জানি লাগে।
কেমন লাগে মানে?
মানে একটু অদ্ভুত, আমি ঠিক বলতে পারবো না।
কৌশিক, আমার তো কখনোই এমন কিছু মনে হয়নি।
না, আমি একটা বিষয় লক্ষ্য করলাম, এই ঘরটাতে যেদিন থাকি সেদিনই খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি।
অদ্ভুত স্বপ্ন আমিও দেখি, সো হোয়াট?
না না, মানে তুমি ঠিক বুঝতে পারছো না।
আমি বুঝতে চাইও না। কি হয়েছে তোমার বলো তো, অদ্ভুত সব কথা বলতেছো।
আচ্ছা বললাম না মাহি, আরেকটা জরুরি কথা।
আবার কি?
আই লাভ ইউ।
আই লাভ ইউ টু। কি হয়েছে বলো তো, খারাপ কোনো স্বপ্ন দেখেছ?
না না না, তেমন কিছু না, এমনিতেই।
আচ্ছা আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমো।
আর
একটু ঘুমায় না?
দেখার জন্য ঘুমাইতেই পারি নাই।
অনেক বেজে গেছে তো, ক্ষুধা লাগছে, ওঠো
প্লিজ আর একটু ঘুমাই।
আমি উঠলাম তাইলে।
না, তুমি উঠলে এখন আর আমার ঘুম হবে না।
ওকে, পাঁচ মিনিট।
আচ্ছা উঠতেছি, আমার ঘুম তো তোমার সহ্য হয় না।
কি ঘুম ভাঙলো? কফি খাবে নাকি একেবারে লাঞ্চ করবে?
একেবারে খাবারই খাই, কৌশিকের নাকি ক্ষুধা লেগেছে।
আচ্ছা তাহলে গোসল করে নাও, আমি খাবার দিচ্ছি।
তুমি রান্নাও করে ফেলছো?
একটা বেজে গিয়েছে, রান্না তো অনেক আগেই করে ফেলেছি আমি।
আচ্ছা ফ্রেশ হয়ে আসছি তাহলে।
ফারিয়াদের বাসা যেটা চিলে কোঠার উপর, ছয়তলা বিল্ডিং এর উপরে একটা বাসা, দুটো রুম। একটা রুমে থাকে ফারিয়া, আরেকটাতে সারিকা। ফারিয়ার রুমের সাথে আরেকটা বারান্দা আছে, বারান্দা থেকে সামনে স্টেশন দেখা যায়। আর ড্রয়িং রুমের সাথে একটা বড় জানালা আছে, সেটা দিয়ে চিলে কোঠাটা দেখা যায়। বাসাটা মায়ের বেশ চমৎকার লাগে, এই বাড়ির মালিক বাংলাদেশে থাকে না। এটা আরো একটা ভালো ব্যাপার ফারিয়াদের জন্য, বাড়িওয়ালা থাকে না বলেই কৌশিক কিংবা অন্যান্য বন্ধুরা প্রায় এসে সবাই মিলে জম্পেশ আড্ডা দেয় এই বাসায়। সব মিলিয়ে এই বাসাটা সবারই বেশ পছন্দের। এই বাসা নিয়ে কখনো কারো মনে প্রশ্ন আসেনি। ফারিয়ারা এই বাসায় থাকছে প্রায় পাঁচ বছর। এই বাসায় অশুভ কিছু আছে কিনা এই বিষয়টা নিয়ে কখনো কারোর সাথে কেউ কথাই বলেনি। কৌশিক এবং তার বন্ধুরা সবাই আধুনিক এবং প্রগতিশীল চিন্তা ভাবনার চর্চা করে। এটা একটা কারণ হতে পারে যে কোনো অশুভ ব্যাপার নিয়ে তাদের মাঝে কখনো কোনো আলোচনা হয়নি। তবে ইদানিং কৌশিকের মনে নানা ধরনের কথা ঘুরপাক খাচ্ছে। যাই হোক, দুপুরের খাবার শেষ করে কৌশিক মাহি আর সারিকা বেরিয়ে গেল। সেখানে আসলে ঘরে খুব একটা বেশি থাকা হয় না তাদের। কৌশিকের এখানকার বিরাট বন্ধুবৃত্তের সাথে আড্ডা দিতে দিতে সময়টা কিভাবে যেন কেটে যায় মাহির।
কিরে কৌশিক, কই ছিলি? তোরে ফোন দিতে দিতে তো পাগল হয়ে গেলাম।
ও, ঢাকায় গিয়েছিলাম, ওই মাহির পরীক্ষা শেষ, তো ওকে নিয়ে আসলাম।
আরে মাহি, শুনেছি পরীক্ষা হলে নাকি মানুষ শুকায় যায়, চেহারা নষ্ট হয়ে যায়। তুই তো দেখছি আরো সুন্দর হয়ে যাচ্ছিস।
বলছে তোরে, চোখ মুখ কেমন বসে গেছে দেখতে পাচ্ছিস না?
তাইলে তোর চোখ মুখ বসে গেলে মনে হয় তোরে আরো সুন্দর লাগে।
থাক, এবার থাম, মাহির কমেন্ট বক্সে গিয়ে ফ্লার্ট করিস, সে পর্যন্তই থাক। আমার সামনে এসব বলিস, তোর সাহস তো কম না?
মাহিরে জিজ্ঞেস কর আমি ফ্লার্ট করলে ওর ভালো লাগে কিনা।
কৌশিক, ব্যাপারটা হচ্ছে আসিফ যখন ফ্লার্ট করে আমার কিন্তু ভালোই লাগে।
ও আচ্ছা, না ব্যাপারটা তাহলে এই কর, তাহলে তোর তো জুনি প্রেম কর।
আরে দূর, কি যে বলিস না, আমি জাস্ট কিডিং। চা খাবি তো?
হ্যাঁ হ্যাঁ, চা দিতে বল।
আরে ভাই, পাঁচটা চা দেন।
কৌশিক, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বাসার দিকে যাই, তুমি যাবে এখন?
না, আমি একটু পরে যাই। অবশ্য তোমাকে দেখেও ক্লান্ত মনে হচ্ছে, তুমি বরং বাসা গিয়ে রেস্ট নাও।
আচ্ছা আসিফ, উঠছি তাহলে, কাল দেখা হচ্ছে।
যেও না প্লিজ, তুমি গেলে সব অন্ধকার হয়ে যাবে।
আসিফ, একদিন তোর জন্য আমার ব্রেকআপটা হবে। গেলাম কৌশিক, গেলাম তাহলে।
আচ্ছা
তুমি রেস্ট নাও গিয়ে, আমি এই ঘরে আছি, কিছু লাগলে আমাকে ডাক দিও।
আচ্ছা।
লবণ ছিল না, তাই লবণ আনতে গিয়েছিলাম। তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি, বাইরের দিক দিয়ে লক করে গিয়েছিলাম। কেন, কি হয়েছে বলো তো, কোনো সমস্যা?
না না, কোনো সমস্যা নেই। মানে আমার মনে হচ্ছিল তুমি বাসায় আছো, বাথরুম থেকে শব্দ আসছিল।
ধুর বোকামে, তুমি ক্লান্ত তো, স্বপ্ন দেখেছো মনে হয়। আচ্ছা তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি।
আমি কৌশিককে ফোন দিই একবার।
কি যে উল্টাপাল্টা কথা তুমি আমার মাথার মধ্যে ঢুকিয়েছ। কাল রাতে তোমার সব আজগুবি কথা শুনে আজকে সন্ধ্যাবেলা আমি কি দেখছি জানো?
কি?
আরে সন্ধ্যা থেকে বাইরে থেকে এসে আমি ঘুমায় গেছিলাম, সারিকা নাকি একটু বাইরে গিয়েছিল, অথচ আমি ঘুমের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম কে যেন গুনগুন করে গান গাচ্ছে, থালা বাসন ধুচ্ছে, কাপড় ধুচ্ছে। আমি বাথরুমের সামনে গিয়ে ডাকও দিলাম।
দেখেছ, বলেছিলাম না যে দেয়ার ইজ সামথিং ফিশি।
আবার এখন কি আমাকে এসব ভূতপ্রেতে বিশ্বাস করতে হবে? এটা কি হলো?
বাতাসে পড়ে গেছে মনে হয়।
দেখো কৌশিক, আমার এখন কিন্তু খুব বিরক্ত লাগছে পুরো ব্যাপারটা। এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, এসব ভূতটুত কিছু নেই।
আমি কি সেরকম কিছু বলেছি? আমি নিজেই ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমি একটা বিষয় ভেবেছি।
কি?
ভূত বলতে যা বুঝি সেটা না হয় বাদই দিলাম, কিন্তু একটা ব্যাপার দেখো তো, পৃথিবী কত ছোট। পৃথিবীর মতো ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ আছে মহাবিশ্বে, এই সবগুলো সম্পর্কে কি আমরা জানি?
সেটা জানা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।
তাহলে তো হতেও পারে যে এমন অনেক রহস্য এই পৃথিবীতেও আছে যেগুলো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু আছে ঠিকই।
ও প্লিজ, তুমি কি সিরিয়াসলি বলছো ভূত এক্সিস্ট করে?
ব্যাপারটাকে তুমি ভূত ভাবছো কেন? ধরো এরা এমন কোন প্রাণী যাদের চোখে দেখা যায় না, যারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। এদের মধ্যে কিছু আমাদের উপকার করে, কিছু আমাদের ক্ষতিও করে।
এটা তুমি কি বলছো কৌশিক?
ওহো, একটু লজিক্যালি ভাবো, এমনটা হতেও তো পারে, আমি থাকতেও তো পারে।
আমার মনে হয় তুমি এসব নিয়ে অনেক বেশি ভাবছো।
এই রুমটা নিয়ে আমার একটু খটকা শুরু থেকেই ছিল মাহি। তুমি জানো মাঝে মাঝে আমি কি দেখি?
কি?
আমি দেখি সামনের এই দেয়াল, এই বুকশেলফ কিচ্ছু নেই, সামনে ফাঁকা, কেমন যেন অদ্ভুত একটা জায়গা। আমি সেখানে শুয়ে আছি, এরপর আরো অনেক কিছু হয় কিন্তু সেগুলো আমি ঠিক মনে করতে পারি না, ঠিক ঘুমের মধ্যেও না আবার জেগেও না। মানে আমি আমি ঠিক বোঝাতে পারবো না। এই দেখো, বলতে বলতে আমার শরীরটা কেমন কাঁটা দিয়ে উঠছে।
দেখো কৌশিক, এখন কিন্তু আমার সত্যিই ভয় লাগছে, প্লিজ এসব বন্ধ করো, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও তো। স্বপ্ন দেখেছ, তুমি বসন পান নিয়ে আসছি। কৌশিক এনো, আরে
মাহি তোমরা পাচ্ছ?
হ্যাঁ পাচ্ছি তো। কেমন মিষ্টি একটা গন্ধ, কিন্তু এত রাতে কোত্থেকে গন্ধ আসছে?
আমি আমি স্বপ্নে যে মহিলাটার কথা বলছিলাম না, ওই মহিলাটা এলো না, এমন একটা গন্ধ আসে।
কি বলছো?
আমার আমার ঠিক মনে আছে।
কেমন একটা অস্বস্তি লাগছে। আচ্ছা আমি শারিকাকে ডেকে দেব, ওকে বলে এই রুমে এসে শুতে, আমরা পাশের রুমে চলে যাই।
এত রাতে ওকে আমার এই রুমে ডাকবে?
ও তো ঘুমায় না রাতে। পানি আনতে গিয়ে দেখলাম লাইট জ্বলছে, আমি গিয়ে বলি ওকে।
আচ্ছা
যাস না, একবার আমার সাথে থাকলে আর যেতে চাইবি না।
মাই দৌড়ে এসে দেখে কৌশিকের সারা শরীর থেকে ঘাম ঝরছে। মাই যখন দৌড়ে এসে ঘরে ঢুকলো, সে দেখলো একটা ছায়া শাই করে বারান্দা দিয়ে চলে গেল। সময়টা ছিল এক পলকের চেয়েও কম। মাহি আরো একটা ব্যাপারে বেশ অবাক হয়েছে। সারিকাকে যখন সে ঘরে এসে ঘুমোতে বলল, সারিকা কেমন যেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল। মুখে কিছু না বললেও বোঝা যাচ্ছিল সে এই ঘরে এসে ঘুমোতে চায় না। পুরো ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছে না মাহি। কৌশিককে সে এভাবে কখনো দেখেনি। আজকাল খুব অদ্ভুত আচরণ করছে কৌশিক। সব মিলিয়ে মাহি কেমন যেন একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গিয়েছে। অশুভ কিংবা অতি প্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস না করায় মাহির জন্য ব্যাপারটা সমাধান করতে আরো বেশি বেগ পেতে হচ্ছে। মাহি ভাবছে পরদিনই সে কৌশিককে নিয়ে ঢাকায় ফেরত আসবে। পরদিন সকালে উঠে তারা দুজনেই বেরিয়ে গেল আলামিন মামার চায়ের দোকানের দিকে। সেখানে আসিফ অপেক্ষা করছিল তাদের জন্য।
টোনাটনি, তোমার মুখ বিষণ্ণ কেন হে?
না, রাতে ঘুম হয়নি।
হ্যাঁ, খুবই স্বাভাবিক।
দূর, সবকিছু নিয়ে রসিকতা করবি না তো।
কি রে, কি হয়েছে মাহি? এনিথিং সিরিয়াস?
না, তেমন কিছু না।
তোদের কি ঝগড়া হয়েছে?
আরে না না, তেমন কিছুই হয়নি।
আচ্ছা নে, চা খা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে।
ভাবছি আজকে ঢাকায় যাব।
আসলি তো পরশু, আজকে আবার চলে যাবি?
ট্রেন কয়টায় আছে আজকে?
3:30।
তাহলে দুটো টিকিট করার ব্যবস্থা কর তো।
দুটো নয়, একটা।
মানে একটা কেন?
আমি আর 2 দিন থাকব।
কি দরকার কৌশিক, চলো আমার সাথে।
আমি তো থাকি এখানে, সমস্যাটা কি?
সমস্যা আবার কি হবে, আমার একা যেতে ইচ্ছে করছে না।
তুমি যাও, আমি 2 দিন পরে চলে আসবো।
ঠিক আছে, একটা টিকিটই করব তাহলে।
কি রে কৌশিক, কি হয়েছে তোর বলবি? মাহি চলে গেল, ওকে স্টেশনেও এগিয়ে দিতে গেলি না, সেই সকাল থেকে বসে কাপের পর কাপ চা খেয়ে যাচ্ছিস।
একটা ব্যাপার নিয়ে খুব টেনশনে পড়ে গেছি রে।
কি হয়েছে বলতো? মনে হচ্ছে খুব সিরিয়াস কোনো ব্যাপার। মাহি কি?
না না না, মাহি কিছু করেনি। নাহলে ব্যাপারটা একটু অন্যরকম, আমি নিজেও ক্লিয়ার না, তাই কিভাবে বলবো বুঝতে পারছি না। মানে ব্যাপারটা আমি ঠিক গুছিয়ে উঠাতে পারছি না।
ঝেড়ে কাশ, ভেঙে বলতো কি হয়েছে।
রাফিয়াদের বাসায়, মানে বাসায়ও না, রাফিয়ার রুমটাতে কিছু একটা ঝামেলা আছে।
ঝামেলা আছে মানে? কিসের ঝামেলা?
আমি ঘরটাতে গেলেই অদ্ভুত সব স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো অন্য কোন সময় দেখি না।
একটা স্বপ্ন নিয়ে তুই এত টেনসড?
আরে না, বিষয়টা শুধু স্বপ্ন না, একটা অদ্ভুত ফিলিংস। মনে হয় ওখানে কেউ আছে। মাঝে মাঝে কেমন একটা মিষ্টি গন্ধ পাই।
কৌশিক, তুই কি এখন ভূতের গল্প শোনাবি?
আমি জানতাম আমি ব্যাপারটা বোঝাতে পারবো না, তাই বলতেও চাচ্ছিলাম না। আমি জানতাম আমি ব্যাপারগুলো আসলে কাউকে বোঝাতে পারবো না।
আরে না না, আমি সেভাবে বলিনি রে।
তুই তো জানিস আমি কেমন, আমি নিজেও এই ব্যাপারগুলোতে বিশ্বাস করি না, কিন্তু যেটা আমি ফিল করছি সেটা তুই জানিস। ওই ঘরটা মাঝে মাঝে কাঁপে।
তুই যে শুধু শুধু একটা ব্যাপার নিয়ে প্যানিক করছিস সেটা আমি প্রুফ করে দিচ্ছি।
মানে?
মানে খুবই সিম্পল, রাফিয়ার বাসাটা আসলে স্টেশনের কাছেই, রাতে ট্রেন গেলে এমনিই কেঁপে উঠবে।
কিন্তু তোর বাসাও তো স্টেশনের কাছে, আমি কত তোর রুমে থেকেছি।
কই,
তোর রুম তো কাঁপে না?
ফ্যাক্ট, এটাও একটা ফ্যাক্ট।
আমি কালকেই ঢাকা যাব, এখানে আর ভালো লাগছে না।
আরে তোর এত টেনশন করিস না তো, সব ঠিক হয়ে যাবে।
আমরা শুরুতেই দেখেছি মাহি এবং কৌশিকের ভালোবাসার সম্পর্ক। তারা একজন আরেকজনকে ভালোবাসে, আর কৌশিক ভালোবাসে ময়মনসিংহে তার বন্ধুদের যে সার্কেল, সেই সার্কেলের সঙ্গে মেলামেশা করতে। যে কারণে সময় পেলেই কৌশিক চলে যায় ময়মনসিংহে। এবং রাফিয়া নামে একজন আছেন যে কৌশিকের বান্ধবী, কৌশিকদের সেই একই সার্কেলের। এবং মাহি ওইখানে গেলে রাফিয়ার বাসায় থাকে, কারণ রাফিয়া ময়মনসিংহে লেখাপড়া করে। আর আমরা এই পর্যন্ত দেখেছি যে কৌশিক, সারিকা, রাফিয়া, মাহি আর সবাই একসঙ্গে ময়মনসিংহের এলাকাটা ময়মনসিংহ, এবং সেখানেই একটি বাড়ির চিলে কোঠা নিয়ে গল্পের শুরুটা। তা শুন তাহলে, আমি আর কথা বলছি না, আমার মনে হয় গল্পটা মাঝখান থেকে কথা না বলে কি হয়েছিল সেটা আপনারা শুনেই ফেলেছেন। আমি বরং দ্বিতীয় পর্ব শুরু করে ফেলি। দ্বিতীয় পর্ব শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি, আপনি আছেন কুয়াশায়, আর কুয়াশা চলছে এবিসি রেডিও 89.2 তে। সঙ্গে আছি শারমিন। দ্বিতীয় পর্ব শেষ করে আবার ফিরছি, সঙ্গেই থাকবেন।
ও এসেছো?
হ্যাঁ, রাস্তাঘাটে কি যে অবস্থা, একেবারে ভাঙাচুরা, কোমর টোমর সব ধরে গেল।
আচ্ছা এই নাও পানি খাও। কখন রওনা দিয়েছিলে?
রওনা তো দিয়েছি সকালে, একে তো ভাঙা তার উপর জ্যাম।
আচ্ছা তুমি রেস্ট নাও তাহলে, আমি রান্না করেই রেখেছি।
কৌশিকরা কোথায়?
ওরা তো কালকেই চলে গেছে। কৌশিক এখন আছে মনে হয়, তবে মাহি চলে গেছে।
ওনা সেদিনই এলো, পরীক্ষা তো শেষ, এত তাড়াতাড়ি চলে গেল?
হ্যাঁ আমি তো বলেছিলাম থাকতে, বললো কি যেন কাজ আছে ওদের।
আচ্ছা আমি গোসলটা সেরে নিই।
ঠিক আছে।
মানুষের জীবনে তো গোলক ধাঁধা মাত্র, এক জীবনে ধাঁধার সমাধান কি করা যায়? কৌশিক, মাহি, রাফিয়া, সারিকা, আসিফ, প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের চেয়ে আলাদা। প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে, তবে প্রত্যেকটা মানুষ একটা বৃত্তে আবদ্ধ। বয়সে তারা সবাই সমবয়সী না হলেও, কিন্তু একই জায়গায় পড়াশোনা না করলেও তাদের ভেতরের সম্পর্কটা চমৎকার। মাহির মা বাবা কেউ নেই, তাই কৌশিকের এই বন্ধুবৃত্ত খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে মাহিকে, বিশেষ করে রাফিয়া। রাফিয়া মাহির চেয়ে বেশ বড়। রাফিয়ার কাছে এলে মাঝে মাঝে মাহির মনে হয় রাফিয়ার ভেতরে একটা মা সুলভ আচরণ আছে। তবে রাফিয়া একটু এক্সট্রোভার্ট, সবার সাথে মিশে ঠিকই, কিন্তু নিজের মধ্যে কিছু একটা রেখে দেয় সে। যেহেতু সারিকা তার সাথে একই বাসায় থাকে, সারিকা মাঝে মাঝে রাফিয়ার মাঝে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে। প্রায় অনেক রাতে সে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে, অনেকটা সময় নিজের ঘরের দরজা আটকে বসে থাকে। আসিফও প্রায় রাতে বাসায় ফেরার সময় দেখে রাফিয়া তার বারান্দায় বসে আছে। অঙ্গভঙ্গি দেখে মনে হয় তার সাথে কথা বলছে, কিন্তু সাথে আর কাউকে দেখা যায় না। কিন্তু এসব নিয়ে কেউ কখনো প্রশ্ন করেনি, কিন্তু কৌশিকের এসব কথা শুনে হঠাৎ সবার মনে অতীতের সব প্রশ্নগুলো কেমন যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। কৌশিক পরদিন ঢাকায় ফিরে আসায় এই ব্যাপার নিয়ে কিছুদিন আর কোনো কথা হয়নি কারো মধ্যে। প্রায় দিন পনেরো পরে কৌশিক আবার মামিসি হয়ে গেল।
কিরে কখন এলি?
এই মাত্র ট্রেন থেকে নামলাম।
মাহি এলো সাথে?
না আমি আসলাম।
সেবার এসে তো ফট করে চলে গেল,
ওর মন যখন যা চায় আর কি। আচ্ছা রাফিয়া ফিরেছে?
হ্যাঁ ফিরেছে।
এলো না যে?
ও তো এমনিতেই বাইরে আড্ডা কম দেয়।
তাও ঠিক, কিন্তু ওর সাথে কিছু কথা ছিল।
তাহলে ডাকবো ওকে, ও বাসেই আছে।
মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাইরে না গিয়ে চল বাসেই একটা আড্ডা হয়ে যাক।
হ্যাঁ চল।
কিরে পুরো বিচ্ছু বাহিনী একসাথে, আয় আয় ভেতরে আয়।
না না ছাদেই বসি।
ছাদে বসবি? বৃষ্টি আসবে তো।
এখনো তো আসেনি, আসলে তখন দেখা যাবে।
আচ্ছা তোরা গিয়ে বস তাহলে, আমি সবার জন্য চা নিয়ে আসছি। চা খাবি তো নাকি কফি?
ওই একটা হলেই হলো।
আচ্ছা তোরা যা, আমি পার্টিটা নিয়ে আসছি।
আচ্ছা রাফিয়াকে কি বলবি বলছিলি? কি কোনো সমস্যা?
না না ওই সমস্যা না। আচ্ছা ওই যে তুই বলেছিলি না প্রায় তুই রাফিয়াকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখিস।
হ্যাঁ বলেছিলাম তো,
এসব নিয়েই জিজ্ঞেস করব।
হ্যাঁ আমিও প্রায় ওকে ছাদে হাঁটাহাঁটি করতে দেখি, কিন্তু এসব নিয়ে কখনো কিছু জিজ্ঞেস করিনি। যদি কিছু মনে করে।
কি নিয়ে এত সিরিয়াস আলোচনা হচ্ছে?
না না মানে তেমন কিছু না।
নে কফি নে সবাই।
আচ্ছা রাফিয়া তুই তোর এই ঘরটাতে একা থাকিস কি করে বলতো?
কেন কি হয়েছে?
এই ঘরটাতে একা থাকারও সাহস নেই আমার।
কেন হঠাৎ কি হলো? মাহি এলে তো তুই এ ঘরেই থাকিস।
কিন্তু সেটা মাহি এলে, একা একা থাকার সাধ্য নেই আমার।
কি যে বলিস না, আমি তো একাই থাকি।
না মানে কৌশিকের একটা ঝামেলা হয়েছে।
কি ঝামেলা?
এই রুমটাতে থাকলে না কেউ কি সব স্বপ্ন দেখে।
কেন এছাড়া মনে হয় স্বপ্ন দেখে না? কি হলো তোদের বলতো?
না 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 সেসব না, তুই ঠিক বুঝতে পারছিস না। আমি একটা মহিলাকে দেখি, ওই মহিলা আসলে একটা মিষ্টি গন্ধ পাই। আর
কিচ্ছু না, বৃষ্টি চলে এসছে, ঘরে চলো সবাই।
হ্যালো।
হ্যাঁ বলো।
কোথায় তুমি?
আমি রাফিয়ার বাসায়।
এই সময় তুমি রাফিয়াপুর বাসায়?
হ্যাঁ।
একা গেছো?
এটা কি ধরনের প্রশ্ন মাহি?
প্রশ্ন আবার কি ধরনের, আমি নর্মালি জিজ্ঞেস করেছি।
না তুমি নর্মালি জিজ্ঞেস করনি।
কৌশিক আমি নর্মালি জিজ্ঞেস করেছি, এটা নিয়ে তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন?
রিয়্যাক্ট করার কিছু নেই, তোমার তো এই প্রশ্নটাই করা ঠিক হয়নি। আমি তো আগে থেকেই রাফিয়ার বাসায় আসি, আমরা সবাই এখানে আড্ডা দিই, এটা তুমি খুব ভালো করে জানো তো। আমি একা না কি একা না এসব জিজ্ঞেস করাই তো তোমার উচিত হয়নি। আর তুমি সাথে না এলে আমি রাতে এখানে থাকি না, আসিফের বাসায় থাকি। সব কিছু জেনে এমন স্টুপিড কোশ্চেন করার তো কোনো মানে হয় না।
আচ্ছা আমি জিজ্ঞেস করছি, আমার ভুল হইছে।
হ্যালো হ্যালো মাহি, হ্যালো
ঝগড়া হয়েছে?
না মানে
এক্সপ্লেইন করার দরকার নেই, আই ক্যান আন্ডারস্ট্যান্ড।
কি যে হয়েছে মাহির?
কিছুই হয়নি, তুই কি চলে যাবি?
মানে
না মানে রাতে কি আসিফের ওখানে থাকবি?
আমি তো আসিফের ওখানেই থাকি।
ও আচ্ছা ঠিক আছে, রাতে খেয়ে যাস তাহলে।
না আমি রাতে খাবো না, আমার ক্ষুধা নেই।
মাহির সাথে ঝগড়া হয়েছে বলে খাবারের উপর রাগ ছেড়ে কোনো লাভ নেই, আমি ভাত বসিয়ে দিয়েছি, তুই না খেয়ে গেলে নষ্ট হয়ে যাবে।
ঠিক আছে।
হ্যালো কৌশিক, হ্যালো কিরে কি হলো, কথা বলছো না কেন? কে?
আমি।
আমি কে?
আমাকে চেনো না?
রাফিয়াপু তুমি? কৌশিক কোথায়, ওকে ফোনটা একটু দাও প্লিজ।
না দেব না,
ছেড়ে দে ওকে,
না হলে শরীরে এক ফোঁটাও রক্ত থাকবে না।
এসব কি বলছো তুমি?
ভালোর জন্যই বলছি। কৌশিককে আমি নিয়ে যাবো আমার সাথে।
প্লিজ কৌশিককে ফোনটা দাও। হ্যালো হ্যালো হ্যালো
এলে, তোমার গল্পটা আমাকে শোনাবে না? সময় হোক শোনাবো। যেতে দিস কেন?
ধরে রাখবো কেন?
ধরে রাখতে হয়।
তুমি কাউকে ভালোবাসতে?
শরীর আমার খেলা ছিল শরীর নিয়ে, পুরুষ মানুষ শরীর ছাড়া আর কিচ্ছু চায় না।
তুমি সবসময় এমন কথা বলো, কিন্তু কেন বলো সেটা জানি না।
আচ্ছা
শোনো, তুমি কি চলে গেছ? আরে মাহি, তুমি?
কৌশিক কোথায়?
কৌশিক? কৌশিক তো চলে গেছে কালকে আসিফের সাথে। তুমি তুমি ভেতরে এসো না।
না যাবো না, আমি কৌশিকের সাথে দেখা করতে এসেছি।
মাহি কি হয়েছে তোমার, এভাবে কথা বলছো কেন?
এভাবে কথা বলছি কেন তুমি জানো না রাফি আপু?
আমি জানবো কি করে? হ্যাঁ কালকে কৌশিক বলছিল তোমার সাথে নাকি একটু রাগারাগি করেছে।
ও এটাও তোমাকে বলেছে?
মাহি আমি তোমাকে খুব পছন্দ করি, তার মানে এই না যে।
কি কাল ফোনে তুমি আমাকে যা কিছু বলেছো তারপর কেমন বিহেভ এক্সপেক্ট করছো তুমি?
কালকে মানে কি? কাল তো তোমার সাথে আমার কথাই হয়নি।
এসব ভান করার কোনো মানে হয় না, আমি এসব ব্যাপারে তোমার সাথে কোনো কথাও বলতে চাই না, আমি কৌশিকের সাথেই কথা বলবো।
মাহি তোমার কথাও ভুল হচ্ছে, কাল তোমার সাথে ফোনে আমার কোনো কথা হয়নি।
তোমরা আগে থেকে কৌশিকের বন্ধু সেটা আমি জানি, আমি তোমাকেও কখনো পর মনে করিনি, কিন্তু মাহি
মাহি শোনো।
মাহির এভাবে আচরণ করাটা খুব স্বাভাবিক ছিল, রাফিয়াকে নিয়ে কখনো মাহির মনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু ফোনে নিজের কানে শোনার পর এক সেকেন্ড দেরি না করে সে চলে আসে। এসে রাফিয়ার এমন স্বাভাবিক আচরণে সে খুব অবাকই হয়েছে। কৌশিকের কাছে গিয়ে সে সবকিছু শোনে, গতকাল কৌশিক আর আসিফ একসাথেই ছিল, রাফিয়াও ছিল, রাফিয়া মাহির সাথে কথা বলে, কিন্তু মাহি নিজের কানে শুনেছে, তার ফোনের কল লিস্টে এখনো আছে। কিছু বুঝতে পারছে না মাহি, কৌশিকও ধরতে পারছে না ঝামেলাটা কোথায়, আসিফও ব্যাপারটা শুনেছে, কোথাও একটা কিছু হচ্ছে যা তারা দেখতে পাচ্ছে না, কিন্তু ঘটছে সেটা সবাই অনুভব করতে পারছে। কৌশিক মাহিকে অনেক করে বোঝালো রাফিয়া আর তার মাঝে এমন কিছু নেই। সেদিন সন্ধ্যায় মাহি আর কৌশিক গেল রাফিয়ার বাসায়। মাহি বুঝতে পারছিল রাফিয়ার কোনো দোষ নেই, সে গিয়ে রাফিয়াকে সরিও বলল, তাতে ঝামেলাটা মোটামুটি শেষ হলেও রহস্যের খোলাসা এখনো হয়নি। আসিফ কৌশিক মাহি সারিকা সবাই রাফিয়াকে পুরো বিষয়টা জানাল, রাফিয়া তাদের ঘোরাক্ষরে বুঝতে দেয়নি রাফিয়া সবটাই জানে। সে খুব স্বাভাবিক আচরণ করল, তার স্বাভাবিক আচরণে অবাক হয়ে গেল বাকিরা। এত কিছু শুনেও রাফিয়ার মাঝে চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই, সবাই বুঝে গেল কোথাও না কোথাও রাফিয়ার সাথে জড়িত, কিন্তু এই মুহূর্তে চোখে মুখে রাফিয়াকে কেউ কিছু বলল না। সেই দিন রাতে যথারীতি মাহি আর কৌশিক রাফিয়াদের বাসায় থেকে গেল।
কি যে হচ্ছে এসব, আমি রাফিয়া আপুর সাথে এভাবে কথা বলবো নিজে কখনো ভাবিনি। ও মনে হয় খুব রাগ করেছে না?
না না ও এমন না, ও এসব মনে রাখবে না, আর তুমি তো সরি বলেছি।
হ্যাঁ তারপর ব্যাপারটা কেমন হয়ে গেল না?
ইটস ওকে মাহি, আমি এসব চিন্তা করছি না, আমি চিন্তা করছি অন্য কথা।
কি?
রাফিয়া, রাফিয়াকে নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে।
আমিও বলতে যাচ্ছিলাম, তুমি আবার কি ভাবো তাই বলিনি। যখন এই ঘরটার কথা তুমি বলছিলে ও কেমন স্বাভাবিক ভাবে শুনছিল, মানে মানে কোনো রিয়াকশনই নেই।
তুমি কি দেখতে পাচ্ছ মাহি?
সামনের এই দেয়ালটা খোলা মাঠ, কিসের একটা দাঁড়িয়ে আছে না? না 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 এটা সম্ভব না, আমাদের আমাদের হ্যালুসিনেশন হচ্ছে।
না মাহি, দুজনের একই সাথে একই বিষয়ে হ্যালুসিনেশন হতে পারে না। গন্ধটা পাচ্ছ মাহি?
পাচ্ছি, এটা আমার ঘর, এ ঘরে পুরুষের গন্ধ আমার নেশা, কিন্তু তুই তুই কেন আসিস এখানে? তোকে আমি চলে যেতে বলেছি,
তুমি যাও।
আমি জয়িতা, ওকে নিয়ে যাব। সর,
মাহি, এই মাহি, মাহি দরজা খোল। ও তো অজ্ঞান হয়ে গেছে। পানি, মাহি পানির গ্লাসটা দে।
আরে কি হচ্ছে এখানে? মাহি কি হয়েছে?
কৌশিক অজ্ঞান হয়ে গেছে।
মানে কোথায় দেখি? কৌশিক, আয় কৌশিক, এসব কিভাবে হলো মাহি?
আমি আমি মানে ওই ওই মহিলাটা।
তুমি কোথায় ছিলে রাফিয়া?
আমি তো ছাদে। আচ্ছা বাদ দাও, দেখি ওর মাথায় একটু পানি ঢালতে হবে।
এত সকাল সকাল উঠে পড়লে?
আমরা চলে যাব।
আরে কৌশিক, তুই এত সকালে উঠে পড়েছিস, এখন শরীর কেমন?
এখন একটু ভালো।
শরীরের এই অবস্থা নিয়ে এত সকালে না গেলে হয় না, তোর তো রেস্ট নেওয়া দরকার।
না, কালকে রাতে যা হলো তারপরে এই বাসায় থাকতে চাই না।
মানে তোমরা আর এখানে আসবে না?
আর না আসে ভালো, যা কিছু হচ্ছে তাতে।
ঠিক আছে, আমি চা করে দিচ্ছি, চা খাবে তো? নাকি এই বাসার চাও? আর
আরে না না, তোমরা বসো, আমি চা করে নিয়ে আসছি।
আচ্ছা কৌশিক, তুই কি আমাকে সন্দেহ করছিস?
না, সন্দেহ করবো কেন?
কৌশিক, আমি অনেক কিছু বুঝি, সবচেয়ে ভালো যেটা বুঝি সেটা হলো মাহিকে তুই খুব ভালোবাসিস, কিন্তু আমি
এনাও জানাও কিছু বলছিলে রাফিয়াপো?
কিছু না, কিছুই বলছিলাম, বলছিলাম কোনো কিছু নিয়ে অযথা টেনশন না করতে, আমি বলেছি এসব কোনো সমস্যা না।
ও আচ্ছা,
চলো আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে।
রাফিয়াপো আসি, আর প্লিজ সেদিনের ব্যাপারটা নিয়ে কিছু মনে করো না।
এমন ভাবে কথা বলছো যেন আর কোনোদিনই দেখা হবে না, এই বাসায় আসবে না, তাতে কি হয়েছে? দেখা তো হবেই।
থাক রাফিয়া, গেলাম।
ভালো থাকিস।
জীবনের সম্পর্কগুলো যতটা সরল ততটাই জটিল। রাফিয়া কৌশিককে যে ভালোবাসে তা সে কখনো কৌশিককে বলেনি। কৌশিকের জীবনে মাহি আসার অনেক আগে থেকেই রাফিয়া তাকে ভালোবাসত, কিন্তু কোনোদিন বলতে পারেনি। অনেকদিন বলার চেষ্টা করেছে, বলা হয়ে ওঠেনি, কিন্তু রাফিয়া কখনো ভাবেনি তার এতটা দেরি হয়ে যাবে যে কৌশিকের জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে মাহি আসবে। রাফিয়ার অনুভূতিগুলো তখন কেবলই বাষ্প হয়ে বাতাসে মিলিয়ে গেল, সে কোনোদিন কাউকে জানতে দেয়নি, কৌশিককেও নয়। রাফিয়ার ঘরে যে অশুভ ছায়ার উৎপাত তা রাফিয়া প্রথমে এসে বুঝে গিয়েছিল। প্রথম প্রথম ভীষণ ভয় পেত, ধীরে ধীরে ব্যাপারটা ওর কাছে স্বাভাবিক হতে লাগলো। সে অশরীরী তার সাথে কথা বলতে শুরু করলো, প্রায় এসে তাকে অনেক কিছু বলে। রাফিয়া কৌশিকের কথা কাউকে বলতে পারত না, চাপা কথাগুলো বলার জন্য সে খুঁজে নিল সেই অশরীরীকে, যার গন্ধ নাকে আসলেও শরীরে কাঁটা দিয়ে ওঠে। তার সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতো রাফিয়া। সারিকাও কিছুটা বুঝে গিয়েছিল কে এই অশরীরী, কোথা থেকে এসেছে সে রাফিয়া অনেকদিন জানতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। সেদিন রাতে সে আবার এলো সেই ঘরে। কৌশিক আর কোনোদিন এই বাসায় আসবে না, মাহি সাথে থাকলেও কৌশিকের এই বাসায় আসাটা ভালো লাগতো রাফিয়ার। নিজের উপর প্রচন্ড রাগ, প্রচন্ড ক্ষোভ হচ্ছিল রাফিয়ার।
আমার সাথে চলো, আজ রাতে আমার সাথে ঘুমাবে।
কি রে এত জরুরি তলব?
বস।
চা খেয়েছিস?
না।
আলামিন ভাই, দুটা চা। বলতো কি সমস্যা?
ব্যাপারটাকে আর অ্যাভয়েড করা যাচ্ছে না।
কোন ব্যাপারটা বলতো?
ওই যে রাফিয়ার ব্যাপারটা, এটা আর এভাবে অ্যাভয়েড করা যাবে না। ইটস বিকামিং সিরিয়াস।
আরে কি হয়েছে বলবি তো?
আমি তো ওর সাথে থাকি একই বাসায়, আমি জানি। কৌশিকের সব কথা উড়িয়ে দেওয়া যায় না। রাফিয়া আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে।
লুকোচ্ছে মানে?
হ্যাঁ আসিফ, রাফিয়া সারা রাত কার সাথে যেন বিড়বিড় করে কথা বলে। কাল রাতে তো অতিরিক্ত হয়ে গেছে, ও পাগলের মতো চিৎকার করছিল।
কি বলছিস?
হ্যাঁ, ও দুদিনের জন্য বাড়িতে গেছে সকালে। এটাই সুযোগ, ওই ঘরে কিছু একটা আছে, আমাদের সেটা খুঁজে বের করতেই হবে।
আচ্ছা, কিন্তু?
কোনো কিন্তু নয়, আমরা তো বাইরে থেকে এসেছি, কিন্তু তুই তো এই এলাকার স্থানীয়, ইউ ক্যান ডু ইট। এই বাসার হিস্ট্রিটা আমাদের খুঁজে বের করতে হবে।
কৌশিক আর মাহিকে কি ব্যাপারটা জানাবো?
জানাতে পারিস। এক কাজ কর, পরের ট্রেনটা ধরে ওদেরকে চলে আসতে বল।
আমি বলছি।
ময়মনসিংহে বেড়াতে গিয়ে অশরীরীর পাল্লায় পড়েছে সবাই। একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম, দ্বিতীয় পর্বের পর অপেক্ষা করছে আমাদের জন্য শেষ পর্ব। আসুন দেখি সেখানে কি হয়। আপনি আছেন কুয়াশায় আমার সঙ্গে, অর্থাৎ শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
পরের ট্রেন ধরে মাহি আর কৌশিক চলে এলো ময়মনসিংহ। ঘটনার মোড় কোন দিকে যাবে তারা কেউ জানে না, কোথেকে শুরু করবে কিছু বুঝতে পারছে না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল বাড়িওয়ালার সাথে কথা বলবে। সে নিশ্চয়ই কিছু জানে। বাড়িওয়ালার সাথে দেখা করা সম্ভব না, তবে ফোনে কথা বলা যেতে পারে। এই বাড়িটা ঠিক করেছিল রাফিয়া, বাড়ি ভাড়াটা প্রত্যেক মাসে সেই দেয়। সারিকার কাছে বাড়িওয়ালার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, আর রাফিয়ার কাছে এই মুহূর্তে যাওয়াটাও বোকামি ছাড়া আর কিছুই নয়। শেষ পর্যন্ত বাড়িওয়ালার সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। ঠিক তখন আসিফের মনে পড়ল খুড়োর কথা। তাদের এলাকায় এক অন্ধ বুড়ো আছে, সবাই থেকে খুড়ো বলেই ডাকে। বয়স 100-এর বেশি হয়ে গেছে, ঠিক মতো কথাও বলতে পারে না। রাফিয়া যে বাড়িটাতে থাকে তার পাশেই তার বাড়ি, নিশ্চয় সে কিছু না কিছু জানে। সন্ধ্যাবেলা তারা সবাই গেল তার কাছে। সেখানে গিয়ে তারা যা জানল তা জানার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না।
খুড়ো মশাই, আমি মাস্টারের ছেলে আসিফ।
ভেতরে আয়।
ওরা আমার বন্ধু।
সবাই আয়। বয় বয়।
খুড়ো, একটা দরকারে তোমার কাছে এসেছি।
এটা তো বুঝতেই পারতেছি, দরকার সাদা এই বুড়ার কাছে কেডায় আহে। তো কও কি দরকার?
না মানে একটা ইনফরমেশন দরকার ছিল।
কি কি শোন?
না মানে একটা কথা জানার ছিল।
কি জানবার শাশাবার?
ওই বাড়িটার ব্যাপারে
আমি জানতাম একদিন কেউ না কেউ তো আইবই জানতে।
তার মানে জানার মতন কিছু আছে?
আছে, অনেক কিছু আছে।
কি
সুন্দর পারবি? লগে তো মায়া মানুষ দেখতেছি, তোর আইব না?
না না, অসুবিধা নেই। ওর নাম সারিকা, ও ওই বাড়িতেই থাকে।
শুনছি ওই বাসাত নাকি দুইটা বিয়েটা মাইয়া আইছে। তা তোমার এনে থাকতে কেমন লাগে?
না মানে আমি
তোমার লগে আরেকটা মাইয়া থাকে না, সমস্যাটা তো ওর।
আপনি জানলেন কিভাবে?
আমি কা না সহে দেই না। তাই যেটা তোমরা চোখ থেকেও দেখতে পারো না, আমি ওটাও দেখতে পারি।
আমাদেরকে বলেন, রাফিয়া আমাদেরই বন্ধু, আমরা ওকে হেল্প করতে চাই, আপনি ছাড়া সম্ভব না করো।
হ্যাঁ, তাই আমাকে নিয়ে চলো।
কোথায়?
যেখানে ঘটনা সেখানে যাইয়াই কই।
আপনি যাবেন?
চলো।
আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না।
এই গন্ধটা মায়েরা পায় না, একালে পুরুষেরা।
আমি পাই, মিষ্টি একটা গন্ধ।
ছেলা সলনা মহি সলা কলা দিয়া পুরুষকে কায়দ করাইয়া ছিল আর কাম।
কার কথা বলছেন আপনি?
জয়িতা।
বৃষ্টি আসবে মনে হয়, ছাদে থাকাটা ঠিক হবে না, ঘরে গিয়ে বসি।
আইব না, বৃষ্টি আইব না, এটা আকাশের উৎপাত না, এটা ওর উৎপাত।
কি হয়েছিল এখানে?
এই বাড়িটা আমার দাদার, এখন ভাগাভাগি হইয়া আমার ভাই এটা পাইছে, আমি পাইছি পাশের দা। আজ থেকে 75 বছর আগের কথা, আমার বয়স তখন 25। তখন আমরা একই করে তাহি, ভাগাভাগি হয় নাই। একদিন একটা মাইয়া এলো, বয়স বোধ করি 22-23। আইয়া আমাকে ঘর খট খট করল। আমার বাড়িটা তখন বিদেশে থাকে, আবার বয়স হয়ে গেছিল অনেক। এই বাড়ির দেখাশোনা আমি করতাম। সেদিন আহাসটা ভালো আসিল না, খুব জোর বৃষ্টি আইতেছিল।
আমি
কেডা? আপনি কি চান?
বাড়িটা।
বাড়িটা মানে?
না মানে বাড়িটা নাকি ভাড়া হবে, আমি ভাড়া নিতে এসেছি।
ও আয়েন, ভিতরে আয়েন, বয়েন এই যে এনে বন।
এই মতি, দুই কাপ চা দেওয়া যাবে তো?
তা কোন
বললো? আমি তো বাড়িটা ভাড়া নিতে এসেছি।
হ্যাঁ এটা তো বুঝলাম। তো আপনার পরিবারে কেডা কেডা আছে?
কেউ নেই, আমি একা।
একা? এমন মায়া মানুষ একাই থাকবেন?
নানো, কোনো সমস্যা?
এই হ্যানে এমন চলে না, এক আমায় মানুষে বাড়ি ভাড়া দিব না আমি।
তাহলে আমি কোথায় থাকব?
এটা আমি কি জানি, দিনকাল যে কোন দিকে যাইতেছে এমন মায় মানুষ নাকি একলাই থাকব।
তাহলে আপনিও থাকবেন আমার সাথে?
মানে?
মানে বুঝাবো।
এই কি করতেছেন? আরে স্যার, সাইন করতেছি।
কেন? ভালো লাগছে।
অসম্ভব সুন্দরী, মায়াময়ী, ছলনাময়ী। এর আগে কত পুরুষের বাসাইয়া দিয়া গেছে এরা জানি না। তখন আমি নিজেরে সামলাইতে পারি নাই, সিলে গোডার হই গোডায় আয়া উড়ল জয়িতা।
তার সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক তৈরি হলো, তাই তো?
বলতে দাও, ওর কোন দোষ নাই, ব্যাক মাইন্ড সেই কইছে।
আপনি কিছু মনে করবেন না, আপনি বলতে থাকেন, তারপর কি হলো?
এমনি গেল অনেকদিন, এই এলাকার সব পুরুষ মানুষের আনা গোনা হইত এই ঘরে।
তার মানে জয়িতা?
খারাপ মেয়ে ছেলে, কিন্তু আমি ওরে কিছু কইতে পারতাম না, ওর চোখে কি জানি আসিল, জাদু জাদুকর আসিল জয়িতা।
আর তারপর?
তারপরে আর কি, এমনি চলতে থাকলো, কিন্তু তখন সময়টা এখনকার মতো আসিল না, আস্তে আস্তে এখানকার মানুষ পঞ্চায়েত সবাই সবকিছু জানিয়ে গেল। জয়িতা সব বাড়িরই হাত করে আনেছিল, ওই পঞ্চায়েতের প্রধান আসিল যে, সেও আইতো এই ঘরে।
আপনার পরিবারের লোকেরা কিছু বলেনি?
আমি তখন বিয়া সাথে করি নাই, ভাইটা তো বিদেশেই থাকে, পরিবার মানে আমি আর আব্বাই আসিল, তার মধ্যে আব্বাও চল্লা গেল, কিছু কনের কেউ আসিল না। আর এখন যেমন দেখতেছ এই জায়গাটা তেমন আসিল না, বাড়িঘর এত বেশি আসিল না, তো দুই একবার ঘর বাড়ি আসিল, বিল্ডিং আসিল খালি আম গেট দেয়।
তারপর কি হলো?
আমি মিশা কথা কম না, আমিও আইতাম জয়িতার ঘরে, ওইগুলা হইতে হইতে কখন যেন ওরে আমার মনে ধরে গেল, আমি কইলামও গিয়া
এইসব আর করবে না তুমি?
কোন সব?
এই যে যেগুলো তুমি করো।
তাহলে কি করব?
আমি বিয়া করবো তোমারে।
বিয়ে? একটা নষ্ট মেয়ে মানুষকে বিয়ে করবে তুমি? সংসার করবে?
হাসছো কেন? আসলে কি কিছু হইল নাকি? আমি যা কইছি বুঝতেই কইছি।
আমি সব পুরুষ মানুষকে চিনি। পুরুষ মানুষ হলো কুকুরের জাত।
আমার বাড়িতে এই সমস্ত চলব না। এই ঘরে যদি আর কেউ হয় কার দুইটা ধরে আমি বের করে দিব।
ক্ষমতা থাকলে দাও।
ক্ষমতার দেখছোস কি? আমার বাপ দাদার বাড়ি এটা।
হ্যাঁ, কিন্তু এখন এই ঘরটা আমার। আমি এখান থেকে যাব।
যাবি না? যাবি না? তুই খুব তেজ হয়েছ তোর। দেখি দেখি কেমনে তুই এখানে থাকিস।
এতদিন রেখেছ কেন তাহলে? আর কাকে গিয়ে বিচার দেবে শুনি? পঞ্চায়েত, পঞ্চায়েতের প্রধান কিন্তু আমাকে খুব ভালোবাসে। এই যে বালাটা দেখছ, সেদিন দিয়ে গেছে।
লোভি শরীর দেখায় শহরে হাত করে লিসস। আমার ঘরে দেখা আমার ভয় দেখাস?
ভয় দেখালাম কই? সত্য কথা বলেছি।
আমি দেখাইতেছি। খারা খারা
যাও, যা পান তাই করো। এরপর আপনি কি জয়িতাকে বের করে দিয়েছিলেন?
না, এইটা করতে পারি নাই। আগে তো কইছি সবাই ওর হাতে আসিল। সেদিন বাইরে তুমুল জ্বর হইতেছিল, আর এই ক্যান্ডেল লইয়া আমি অপরের ঘরের দিকে যাইতেছিলাম, তখন কানে আইল ভিতরে কেডা জানি আছে। আমি ওইদিন কেন জানি আর সহ্য করতে পারলাম না। আমি দরজা ঠেলা ভিতরে ঢুকলাম।
তারপর
মনে করতেছ? তাই সয়ে পড়ল। আমি আর কিছু না কইয়া প্রত্যেকটা বাইরে হয়ে গেলাম। শৈলদার মধ্যে মনে হয় আগুন ধরে গেল। মাথার মধ্যে খুন সইরা গেল। আমি নিচে বইয়া অপেক্ষা করতেছিলাম, কখন ওই লোকটা বাইরে হয়ে যাইব। রাইতে তিনটা বাজে, ওই লোকটা ওর ঘরের থেকে বাইর হইল। আমি গিয়ে ওর ঘরে ঢুকলাম, হাতে দাওডা লইয়া ঢুকছিলাম। শয়তান ভয় করলে যা হয় তাই হইল।
কি করলেন আপনি?
এক কোবে মাথাটা ফালাই দিলাম।
কি বলছেন আপনি?
তখনও বুঝবার পারি নাই কি কইরা ফালাইছি। যখন চোখে মুখে রক্তের ছিঁড়া এল তখন হুশাইল।
তারপর?
তখন এত থানা পুলিশ এত আসিল না। আমি অনেকক্ষণ লাশটার লগে পড়ে আসিলাম। ফজরের আজানের আগে লাশটারে কাইটটা সাত চাকা করছিলাম। তারপরে ওই যে পানির ট্যাংটা দেখতাছ, ওইটার নিচে সিমেন্ট দিয়ে পুঁততে ফেলাইছিলাম।
আপনি আপনি এসব সত্যি বলছেন?
মিশা কথা কইয়া কি কোনো লাভ আছে? তারপরে থানা পুলিশ আইছিল, কেউ কিছুই করতে পারল না। খারাপ মাইয়া মানুষ, আর খোঁজ করতেও কেউ কোনোদিন আহে নাই। সাপা সাপা পড়ে গেল।
তার মানে লাশটা?
আর লাশ আইসো ওইখানেই আছে। এরপরে আমারে খুব উৎপাত শুরু করছিল। একটা রাইতেও ঘুমাইতে দেয় নাই, আইসো দেয় না। বাইরে এই বাড়িটা দিয়া পাশের বাড়িটা আমি নিলাম, এখানেও আমার শান্তি দেয় না।
এসব এসব কি বলছেন আপনি?
আমি আর বিয়া সাদিও করি নাই, করি নাই কইলে ভুলি হইব, করতে দেয় নাই। মাইয়া দেখছিলাম দুই একটা, আইতে স্বপ্ন দেখায় বিয়ে করলে নয়া বৌরে কাফনের কাপড়ে পরাইব। তাই আর বিয়ে করে নাই। আমার চোখটাও এরপর কেউ আর এই গড্ডাতে থাকতে পারে নাই। যতবার ভাড়া দিছি এক মাসের বেশি কেউ থেকে নাই। এই মাইয়ারা কেমনে যেন দেখা গেছে। আমি নিজেও শাস্তি খাইছি। আর আর
কথা বলতে বলতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। ধীরে ধীরে হালকা মিষ্টি গন্ধটা তীব্র হতে থাকলো। এতগুলো মানুষ একসাথে বসে আছে, অথচ কারোর মুখে একটাও আওয়াজ নেই। কিছু একটা হচ্ছে তারা বুঝতে পারছে, কিন্তু সবাই কেমন যেন ফ্রিজ হয়ে আছে, কেউ নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। হঠাৎ তারা শুনতে পেল ছমছম করে নূপুরের শব্দ আসছে। সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেছে। তারা অনুভব করতে পারলো কেউ একজন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কারো বুঝতে বাকি রইল না কে সে। এভাবে ঠিক কতক্ষণ পার হলো তারা জানে না। এমন সময় একটা কণ্ঠ ভেসে এলো,
এ পলাবান গোয়ার কোন দোষ নাই, ওকরে হাইয়া দে।
কতদিন পর এলি আমার ঘরে, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম।
শাস্তি দেওয়ার তা আমার তো দিসি, এত গোয়া বছর না দিলে মরতে, না দিলে বাঁচতে, আর কি চাস?
শান্তি চাই, আমি শান্তি চাই।
কি করলে তোর শান্তি হইব?
তোর শরীরটাকে সাত টুকরো করব।
আমায় মারবি? আমি তো মরতে যাই, কতবার মরতে গেছি, তুই তো মরতে দেখাস নাই।
আমি নিজের হাতে তোকে মারবো।
আয় আয় মার মার আমারে,
এসব কি হচ্ছে? আসিফ, আসিফ কই তুই? তুই শুনতে পাচ্ছিস?
হ্যাঁ পাচ্ছি তো।
আমি সব ধ্বংস করে ফেলব। চলে যা এখান থেকে, চলে যা বলছি।
জ্বলবে
না, কোন আগুনই আর জ্বলবে না।
অনেকক্ষণ চলে গেল, ওই সময়টা ওদের কিভাবে গেল তারা নিজেরাও তা জানে না। জয়ী তার অতৃপ্ত আত্মার আর্তনাদে আকাশ বাতাস ফেটে পড়ছে। কৌশিকরা চিৎকার করছে ঠিকই, কিন্তু কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। ঠিক কতক্ষণ পরে তা তারা জানে না, তবে তাদের কানে ভেসে এলো ফজরের আজান, সাথে সাথে হাসিও থেমে গেল প্রায়। চারিদিকে একটু আলো ফুটল, এরপর তারা যা দেখল, তারপর তারা প্রায় বাকরুদ্ধ হয়ে গেল। তাদের সামনে খুড়োর সাত টুকরো লাশটা রক্তে ভেসে যাচ্ছে, স্তব্ধ হয়ে তার লাশটার দিকে তাকিয়ে আছে। ভোরবেলা পুলিশ এলো, তারাই খবর দিল পুলিশকে। প্রথমে পুলিশ তাদের কথা বিশ্বাস করল না, কিন্তু পানির ট্যাঙ্কিটা ভেঙে জয়িতার কঙ্কাল বের করা হলো। এসবের কিছুই জানে না রাফিয়া, কৌশিকরা তাকে কিছু জানায়নি। কিন্তু দুই দিন পর রাফিয়া ফিরে এসে সব জানতে পারল পাড়া প্রতিবেশীদের কাছে। এই ঘোর কৌশিকদের অনেক দিন পর্যন্ত কাটেনি, তারা যা দেখেছে যা শুনেছে কিছুই বিশ্বাস করতে পারছে না তারা। তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হতে শুরু করল। বাসাটা সারিকা একবার চেঞ্জ করার কথা বলেছিল, কিন্তু পরে তারাই সিদ্ধান্ত নিল এটা করার কোন প্রয়োজন নেই, যা অতীত তা অতীতই। এই ঘটনার প্রায় মাসখানেক পর কৌশিক আর মাহি ময়মনসিংহ হইল। কৌশিক কিংবা এই বন্ধুবৃত্তের কেউ তখনও জানে না রাফিয়ার ভেতরে কৌশিককে নিয়ে একটা অগ্নিশিখা তখনও জ্বলছে। সেদিন তারিখে ছিল না বাসায়। কৌশিক আর মাহি যথারীতি রাফিয়ার বাসায় উঠল। রাত প্রায় দুইটা, কৌশিক আর মাহি তখনও ঘুমায়, তবে একটা তন্দ্রা মতন এসেছে চোখে। আর ঠিক এমন সময়
তুমি এখনো কেন আসো এই ঘরে?
আমি তো যাইনি এখান থেকে,
কিন্তু সবকিছু তো শেষ হয়ে গেছে।
আমার প্রতিশোধ আমি নিয়েছি, কিন্তু এই ঘর ছেড়ে আমি কোনোদিন যাব না।
কিন্তু তোমার লাশ তো
নিয়ে গিয়ে পুঁতে ফেলেছে, তাতে আমার কি?
আমি ভেবেছিলাম তুমি আর আসবে না।
প্রতিশোধ, বড় শান্তির তুইও নে, তোর প্রতিশোধ নে।
মানে কি বলছো তুমি?
পুরুষ মানুষ জানোয়ার কোনো দিন তোকে বুঝবে না। তুই ভালোবাসবি, জ্বলে পুড়ে মরবি, কিন্তু বুঝবে না, কোনো দিন বুঝবে না। মেরে ফেলো কি?
না না, আমি এটা করতে পারি না।
পারিস, আমি যা বলছি কর। চল চল আমার সাথে, আয় আয় আয়।
পরের দিনে বাসের তিনটে তাজা লাশ পাওয়া গেল। কৌশিক আর মাহির গলা কাটা ছিল, আর রাফিয়ার লাশটা সিলিং ফ্যানের সাথে ঝুলছিল। চিলে কোঠার ওই ঘরটা অভিশপ্ত ঘর হয়ে গেল, কোনো দিন সেই ঘরে আর কেউ থাকতে পারেনি। তবে মাঝে মাঝে ছাদের রেলিং ধরে এক অদ্ভুত সুন্দরী মহিলাকে আজও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু ঘটনার কোনো দিন শেষ হয় না। এতক্ষণে শেষ হলো গা ছমছম করা আজকের কুয়াশার কাহিনী, যার নাম ছিল চিলে কোঠা। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা, আর সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। আর জানিয়ে দেব আজকের গল্পে বা আজকের কাহিনীতে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। রাফিয়া চরিত্রে অভিনয় করেছেন নিতুল, কৌশিকের চরিত্রে নাফিস, মাহির চরিত্রে প্রিয়ন্তী, সারিকার চরিত্রে জাসিয়া, আসিফের চরিত্রে রেহান, জয়িতার চরিত্রে সাকি এবং খুড়োর চরিত্রে আবির। এই ছিল আজকের কুয়াশায় অভিনয় করা কলাকুশলীদের নাম। আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হচ্ছি কুয়াশা এক্সপাইলস এবং কুয়াশা নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.